sana rızı şakirin. Sadakallahul aliyyul azim.
Bismillahirrahmanirrahim. মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده لا تأخذه سنة ولا نوم له ما
বিসমিল্লাহিররহমানিররহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
ধরনের বেহেশত মসজিদ,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ধরনের বেহেশত মসজিদে। আশা করছি সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা জামাতে নামাজ আদায় করার ফজিলত বর্ণনা করার পাশাপাশি ইরাকের কুফায় অবস্থিত সাহলা মসজিদ সম্পর্কে আলোচনা করেছি। আজকের আসরের প্রথম অংশে থাকবে মসজিদের ইমামের গুণাবলী নিয়ে আলোচনা, আর শেষাংশে সৌদি আরবের মিনায় অবস্থিত আল খাইফ মসজিদ নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মসজিদে জামাতের নামাজ আদায় করা হয় একজন ইমামের নেতৃত্বে। নামাজের এই ইমাম হওয়ার জন্য একজন ব্যক্তিকে বিশেষ কিছু যোগ্যতা ও গুণাবলীর অধিকারী হতে হয়। তাকে অন্য সবার চেয়ে বেশি ইসলামী জ্ঞান ও তাকওয়ার অধিকারী এবং ন্যায়পরায়ণ হতে হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো জামায়াতের ইমাম মহান আল্লাহর কাছে ওই জনগোষ্ঠীর প্রতিনিধি বিবেচিত হন। কাজেই তোমরা নিজেদের জামায়াতের নামাজের জন্য সবচেয়ে ভালো ব্যক্তিকে ইমাম নির্বাচিত করো।
ইমাম হওয়ার জন্য মুসল্লিদের মধ্যে জনপ্রিয়তা থাকা জরুরি, অর্থাৎ তার পেছনে যারা নামাজ আদায় করবে তাদের সবাই যেন তাকে ইমাম হিসেবে মেনে নেয়। বিশেষ করে ইলম বা ধর্মীয় জ্ঞান, পবিত্রতা, ন্যায়পরায়ণতা, তাকওয়া, বিনয় ও উত্তম চরিত্রের দিক দিয়ে প্রশ্নাতীত কোনো ব্যক্তি মসজিদের ইমামতির দায়িত্ব গ্রহণ করলে তার গ্রহণযোগ্যতা নিয়ে সাধারণত কোনো প্রশ্ন ওঠে না। এই ইমামের ধর্মীয় জ্ঞান যত বেশি হবে এবং তিনি সাধারণ মানুষের ধর্মীয় প্রশ্নের উত্তর যত বেশি দিতে পারবেন, সমাজে তার গ্রহণযোগ্যতা তত বেশি বেড়ে যাবে। এরকম একটি সমাজের মুসল্লিদের ধর্মীয় জ্ঞানও পর্যায়ক্রমে বেড়ে যেতে থাকে এবং গোটা সমাজ ইসলামের আলোয় আলোকিত হয়ে ওঠে। পবিত্র কুরআন ও হাদিসের মাধ্যমে অর্জিত জ্ঞান যদি সঠিকভাবে উপলব্ধি করেন এবং তা সুন্দরভাবে মুসল্লিদের সামনে উপস্থাপন করতে পারেন, তাহলে তিনি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হবেন। এ ধরনের ইমাম মুসল্লিদের চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হয়ে ওঠেন।
মসজিদের ইমাম হওয়ার অন্যতম প্রধান শর্ত হল ন্যায়পরায়ণ হওয়া, অর্থাৎ তিনি যেন প্রকাশ্যে কোনো পাপের কাজ না করেন। এ সম্পর্কে ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, যে ব্যক্তি লজ্জাশীল, যিনি ব্যভিচার, সুদ, ঘুষ ও মদ পানের মতো কবিরা গুনাহ থেকে বিরত থাকেন, যিনি জরুরি প্রয়োজন ছাড়া জামাতের নামাজ ত্যাগ করেন না, তিনি হচ্ছেন ন্যায়পরায়ণ। এ ধরনের মানুষের ছিদ্রান্বেষণ ও গীবত করা মুসলমানদের জন্য হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ন্যায়পরায়ণ ব্যক্তিদের সম্পর্কে বলেছেন, মানুষের সঙ্গে লেনদেনে যিনি কম দেন না, যিনি কথাবার্তায় সত্যবাদী এবং সব অবস্থায় প্রতিশ্রুতি রক্ষা করেন, তাঁর মহত্ত্ব পূর্ণতা পেয়েছে এবং তিনি প্রকাশ্য ন্যায়পরায়ণতার স্বীকৃতি পেয়েছেন।
মসজিদে জামায়াতের নামাজ আদায়ের একটি গুরুত্বপূর্ণ শর্ত হল প্রথম ওয়াক্তে বা ওয়াক্ত শুরু হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব নামাজ আদায় করা। লম্বা মোনাজাত এবং ওয়াজ নসিহত জামায়াত শেষে করতে হবে। জামায়াতে অংশগ্রহণকারী মুসল্লিদের সবার ইমান, আমল ও শারীরিক শক্তি একরকম নয়। দৈনন্দিন কাজে ব্যস্ত বহু মানুষ সময় করে জামায়াতের নামাজ আদায় করতে আসেন, কাজেই ইমামকে প্রত্যেকের শারীরিক সক্ষমতা এবং সময়ের বিষয়টিকে মাথায় রাখতে হবে। হাদিসে এসেছে, যিনি জামায়াতের ইমাম হবেন তাকে নামাজ সংক্ষিপ্ত করতে হবে এবং চেষ্টা করতে হবে কেরাত ছোট করে দ্রুত নামাজ শেষ করে দিতে, কারণ মুসল্লিদের মধ্যে অনেক শিশু, বয়োবৃদ্ধ, অসুস্থ ও ব্যস্ত মানুষ রয়েছেন। তাদের পক্ষে দীর্ঘ সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকা কষ্টকর। তবে একাকী নামাজ আদায় করার সময় নামাজকে যতখানি সম্ভব দীর্ঘ করা যেতে পারে।
আসরের এ পর্যায়ে আমরা হিজাজ অঞ্চল বা বর্তমান সৌদি আরবের মিনায় অবস্থিত ঐতিহাসিক আল খাইফ মসজিদ নিয়ে আলোচনা করব। মক্কায় অবস্থিত মসজিদুল হারাম থেকে 70 কিলোমিটার দূরে মিনা অঞ্চলে এই গুরুত্বপূর্ণ ও বিশাল মসজিদটি অবস্থিত। পাহাড়ের চেয়ে নিচু এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু স্থানকে আরবি ভাষায় খাইফ বলা হয়। এছাড়া দুই পাহাড়ের মধ্যবর্তী উপত্যকা সমভূমিকেও খাইফ বলে। এই মসজিদে নামাজ পড়ার অনেক ফজিলত থাকায় এখানে নামাজ আদায়ের জন্য মুসলমানদের বিশেষভাবে তাকিদ দেওয়া হয়েছে। বলা হয় 75 জন নবী মসজিদুল হারাম তাওয়াফ করতে এসে খাইফ মসজিদে নামাজ আদায় করেছেন। কাজেই কারো পক্ষে যদি এই মসজিদে নামাজ পড়ার সুযোগ তৈরি হয় তাহলে সে যেন তা হাতছাড়া না করে।
খাইফ মসজিদ হচ্ছে মক্কার কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ের স্মৃতিচিহ্ন। ইতিহাসে এসেছে 5 হিজরিতে ইহুদিদের প্ররোচনায় মক্কার কাফেররা ইসলামকে সমূলে উপড়ে ফেলার লক্ষ্যে মদিনায় হামলা করার সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে তারা কিছু আরব গোত্রের সঙ্গে সন্ধি চুক্তি করে। এই সন্ধি চুক্তি করার জন্য মক্কার কাফেররা যে স্থানটি বেছে নেয় পরবর্তী সেখানেই আল খাইফ মসজিদ নির্মিত হয়। মুসলমানদের বিরুদ্ধে কাফের গোত্রগুলোর ঐক্যের ব্যর্থতার নিদর্শন হিসেবে ইসলামের বিরুদ্ধে মুশরিকদের ষড়যন্ত্রের স্থানে মসজিদটি নির্মিত হয়।
কোনো কোনো ঐতিহাসিকের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনের শেষ বছরে বিদায় হজের পর মক্কা থেকে মদিনায় ফিরে যাওয়ার সময় খাইফ মসজিদে মূল্যবান খুতবা দিয়েছিলেন। ওই খুতবায় তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন এবং আল্লাহর আইনের মোকাবিলায় সব মুসলমানের সমান অধিকার ঘোষণা করেন। এরপর তিনি নিজের মৃত্যুর পর খিলাফত প্রসঙ্গ তুলে ধরে বলেন, যারা আমার এই বক্তব্য মনোযোগ দিয়ে শুনবে, অন্তরে ধারণ করবে এবং যারা শোনেনি তাদের কানে পৌঁছে দেবে, তাদের জীবন আল্লাহ সাফল্যমণ্ডিত করবেন। হে জনগণ, যারা উপস্থিত আছো তারা অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার এই বক্তব্য পৌঁছে দেবে। আমি তোমাদের কাছে 2টি মূল্যবান জিনিস রেখে যাচ্ছি।
সমবেত জনতা এ সময় জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 2 মূল্যবান বস্তু কি কি? উত্তরে মহানবী বলেন, আল্লাহর কিতাব ও আমার আহলে বাইত। দয়ালু ও মহাজ্ঞানী আল্লাহ আমাকে জানিয়েছেন, এই 2 বস্তু কিয়ামতের দিন হাউজে কাউসারে আমার সঙ্গে মিলিত হওয়ার আগ পর্যন্ত পরস্পর বিচ্ছিন্ন হবে না। অবশ্য খাইফ মসজিদের এই খুতবার পর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অভিমুখে আরও কিছুদূর অগ্রসর হয়ে গাদিরে খোম নামক স্থানে আহলে বাইত সম্পর্কে আরও বিস্তারিত ও দীর্ঘ বক্তৃতা দান করেন। সেখানে তিনি আলী ইবনে আবি তালিব আলাইহিসাল্লামের বেলায়েত ঘোষণা করে বলেন, আমি যাদের মাওলা ও অলি, আমার পরে আলীও তাদের মাওলা ও অলি।
খাইফ মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন, ওসমানীয় শাসনামলে সেখানে একটি বড় গম্বুজ ও মেহরাব তৈরি করা হয়। ঐতিহাসিক বর্ণনায় এসেছে 240 হিজরিতে এক প্রলয়ঙ্কর বন্যায় খাইফ মসজিদ ধসে পড়ে। তবে বন্যা শেষ হওয়ার পরপরই মসজিদটি পুনর্নির্মিত হয় এবং এর চারপাশে বন্যা প্রতিরোধ ব্যবস্থাও গড়ে তোলা হয়। সে সময় এই মসজিদের দৈর্ঘ্য ছিল 120 মিটার এবং প্রস্থ ছিল 55 মিটার। সে হিসেবে এটি ছিল সে সময় হিজাজ উপত্যকার সবচেয়ে বড় মসজিদ। এমনকি তখন মসজিদুল হারামের চেয়েও বড় ছিল এই মসজিদের আয়তন। পরবর্তীকালে 874 হিজরিতে মিশরের মামলুকি সুলতান কায়তবা এই মসজিদ আরেকবার পুনর্নির্মাণ করেন। মসজিদের ওই স্থাপনাটি কয়েক দশক আগ পর্যন্ত অবশিষ্ট ছিল।
এখন থেকে 3 দশক আগে 1407 হিজরিতে এই মসজিদ পরিবর্ধন ও পুনর্নির্মাণের এক বিশাল পরিকল্পনা হাতে নেওয়া হয়। এ সময় মসজিদের আয়তন আগের চেয়ে 4 গুণ বাড়িয়ে প্রায় 25,000 বর্গমিটার করা হয়। খাইফ মসজিদে বর্তমানে 30,000 মুসল্লি একত্রে জামাতে নামাজ আদায় করতে পারেন। মসজিদের চারকোনায় অবস্থিত 4টি সুউচ্চ মিনার মসজিদটিকে দান করেছে অপার সৌন্দর্য। এবারের পুনর্নির্মাণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে নির্মিত মেহরাব ও গম্বুজ ভেঙে ফেলা হয়। প্রতি বছর হজের মৌসুমে মিনায় শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের সময়টাতে এই মসজিদ মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকে। বছরের বাকি সময় প্রায় মসজিদটি বন্ধ পাওয়া যায়।
তো শ্রোতা বন্ধুরা, ধরনীর বেহেশত মসজিদ শীর্ষক আলোচনার আজকের আসরের সময় ফুরিয়ে এলো। যাওয়ার আগে বলে রাখি, আগামী আসরে আমরা মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত সাজারা মসজিদ নিয়ে আলোচনা করব। আশা করছি সে আসরেও আপনাদের সঙ্গ পাব। জীবনশৈলী। প্রিয় শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। জীবনকে সুন্দরভাবে সাজানোর কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান জীবনশৈলীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
গত কয়েকটি আসরে আমরা সময় ব্যবস্থাপনা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা এবং সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন সহ মানুষের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি, একটি সুন্দর ও সুষ্ঠু পরিকল্পনা মানুষের ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে সর্বাত্মক সহযোগিতা করে, এর ফলে মানুষ সহজে সফল হতে পারে। আমরা এও বলেছি, প্রতিটি মানুষেরই উচিত কিছু বিষয়ের প্রতি গভীর নজর দেওয়া। এর অন্যতম হচ্ছে শিক্ষা, প্রশিক্ষণ, নীতি নৈতিকতা ও আধ্যাত্মিকতা, সুস্থতা, উত্তম খাদ্য, ব্যায়াম সহ নানা ধরনের খেলাধুলা ও বিনোদন। এসবের পাশাপাশি নিজের প্রতিভা অনুযায়ী কোনো একটি বিশেষ ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জন এবং একটি উপযুক্ত পেশা ও আয়ের ব্যবস্থা করাও প্রতিটি মানুষের জন্য জরুরি।
তবে পাশাপাশি একথাও মনে রাখতে হবে যে একজন মানুষ যখন শুধু একটি বিষয়ের প্রতি মাত্রাতিরিক্তভাবে আকৃষ্ট হয়ে পড়ে বা মনোনিবেশ করে, তখন তার কাছে জীবনের অন্যান্য দিক বা ক্ষেত্র যথোপযুক্ত গুরুত্ব পায় না এবং জীবন একপেশে হওয়ার আশঙ্কা থেকে যায়। এ কারণে এ ধরনের মানুষ ভারসাম্যপূর্ণ জীবনের অধিকারী হওয়ার সুযোগ হাতছাড়া করতে পারে এবং প্রকৃত আনন্দ ও তৃপ্তি থেকে বঞ্চিত হতে পারে। প্রতিটি মানুষের উচিত তার দায়িত্ব সম্পর্কে পুরোপুরি অবহিত হওয়া। কোন দায়িত্বটি বেশি গুরুত্বপূর্ণ ও জরুরি তা জেনে নেওয়াও ব্যক্তির দায়িত্বের অন্তর্ভুক্ত। কুরআনের বিভিন্ন আয়াতে মানুষকে তার দায়িত্ব সম্পর্কে স্পষ্টভাবে বলা হয়েছে। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। পবিত্র ইসলাম ধর্মের দৃষ্টিতে মানুষের প্রধান দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত করা। তবে এই ইবাদতের অর্থ জনবিচ্ছিন্ন অবস্থায় ঘরের এক কোণে বসে থেকে শুধু আল্লাহর প্রার্থনা করা নয়, বরং এর অর্থ হচ্ছে একজন মানুষ তার ব্যক্তিগত ও সমাজ জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা চালাবে। সবসময় তার সব কাজের লক্ষ্য হবে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন। এর ফলে তার প্রতিটি কাজ হয়ে উঠবে ইবাদত।
আল্লাহর ইবাদতই যার লক্ষ্য, সে ধর্মের দৃষ্টিতে বর্জনীয় কাজগুলো থেকে পুরোপুরি দূরে থাকবে। সে হারাম বর্জন করবে, অন্যের অধিকার লঙ্ঘন থেকে বিরত থাকবে, মিথ্যা বলবে না, খারাপ আচার ব্যবহার ত্যাগ করবে এবং স্বার্থপরতা, হিংসা ও অহংকার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অন্য মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে, অন্যের বিপদ ও সমস্যায় এগিয়ে আসবে, প্রতিবেশীদের অধিকার রক্ষা করবে, দারিদ্র দূর করার চেষ্টা করবে এবং দান খয়রাত করবে। ইসলাম ধর্ম সবাইকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার পাশাপাশি অন্য মানুষ এবং সমাজ তথা ইসলামী সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে বলেছে। একজন প্রকৃত মুসলমানের দায়িত্ব হচ্ছে সেই তার ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন হবে এবং নিজের দায়িত্বগুলো সঠিকভাবে চিহ্নিত করে আল্লাহর সন্তুষ্টির জন্য সেগুলো পালন করবে।
মানুষের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিগত দায়িত্বের মধ্যে একটি হচ্ছে নিজের সুস্থতা রক্ষা করা। জীবনকে সুন্দর ও সুখময় করতে এর কোনো বিকল্প নেই। সুস্থতা হচ্ছে মানুষের জন্য আল্লাহর একটি বড় নিয়ামত, কিন্তু আমরা সাধারণত এই বিষয়টির প্রতি খুব একটা গুরুত্ব দেই না এবং এই বিশাল নিয়ামতের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি না। আমরা যখন সুস্থ থাকি তখন এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি না, কিন্তু যখন আমরা অসুস্থ হই তখন বুঝতে শুরু করি সুস্থতার গুরুত্ব কতখানি। এর বাইরে সাধারণত আমরা যখন কোনো আত্মীয় স্বজন বা পরিচিত জনকে দেখতে হাসপাতালে যাই এবং স্বচক্ষে তার কষ্ট ও সেখানকার কঠিন পরিস্থিতি দেখি, তখন সুস্থতার গুরুত্ব ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম হই। প্রাচীন গ্রিসের চিকিৎসাবিদ হিপোক্রেটিসের ভাষায় সুস্থতা হচ্ছে প্রতিটি মানুষের মুকুট, এবং অসুস্থ হলেই কেবল একজন মানুষ এই মুকুটকে দেখতে পায়। আসলে সুস্থতাকে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ ও পুঁজি বললে ভুল হবে না। এ কারণে সুস্থতার গুরুত্ব উপলব্ধি করার পরে কেবল একজন মানুষ আল্লাহর কাছে এজন্য সঠিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। নিয়ামতের গুরুত্ব না বুঝলে কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রেও ঘাটতি থেকে যেতে পারে।
সুস্থতা রক্ষা করা প্রতিটি মানুষের দায়িত্ব। পবিত্র ইসলাম ধর্মে নিজের শরীর ও মনকে সুস্থ রাখতে সর্বাত্মক চেষ্টা চালাতে বলা হয়েছে। ইসলাম ধর্ম নিজের শরীর ও মনের ক্ষতি করা থেকে বিরত থাকতে কড়া নির্দেশ দিয়েছে। ইসলাম ধর্মের দৃষ্টিতে মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার সবই হচ্ছে আল্লাহর আমানত। ইচ্ছাকৃতভাবে আমানত নষ্ট করলে এজন্য জবাবদিহি করতে হবে। হাদিসে এসেছে, কিয়ামতের দিন বান্দাকে নিয়ামত সম্পর্কে সর্বপ্রথম যে প্রশ্নটি করা হবে তা হল সে আল্লাহর দেয়া সুস্থতা রক্ষা করেছে কিনা। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করুন। সুস্থতা রক্ষায় ভালো খাবার গ্রহণ এবং ব্যায়াম বা শরীরচর্চার পাশাপাশি আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর তা হল পরিষ্কার পরিচ্ছন্নতা।
ইসলামে ব্যক্তির পরিচ্ছন্নতা, ঘরের পরিচ্ছন্নতা, পরিপার্শ্বের পরিচ্ছন্নতা, রাস্তাঘাটের পরিচ্ছন্নতা রক্ষাসহ সব ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এর মূল কারণ, আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে আমরা সুস্থ থাকব, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। বেশিরভাগ রোগব্যাধি শরীরে দানা বাঁধে অপরিচ্ছন্নতার কারণে। অনেকে আছেন নিয়মিত গোসল করেন না, ঠিকমতো দাঁত ব্রাশ করেন না, এর ফলে শরীরে আস্তে আস্তে বিভিন্ন ধরনের ছোট ছোট রোগ দেখা দেয়, আর এই ছোট ছোট রোগই একদিন বড় আকার ধারণ করে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ করার চেয়ে সুস্থ অবস্থায় স্বাস্থ্য রক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা উত্তম। সঠিক নিয়ম অনুসরণ করলে সহজেই রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায়। যেমনটি এর আগেও বলেছি, জীবনের একটি বড় সম্পদ হচ্ছে সুস্থতা। সময় থাকতে এর যথাযথ মূল্যায়ন করতে হবে। আমরা সবাই এ বিষয়ে আরও সচেতন হব এই প্রত্যাশায় আজকের আসর শেষ করছি।
কথা হবে আবারও আগামী আসরে, তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, এ প্রত্যাশা রইল। প্রাচ্যবিদদের চোখে মহানবী।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র ইসলাম ধর্মের আবির্ভাব ও সর্বশেষ রাসুলের আদর্শ বিশ্বের মানবীয় সম্পর্ক ও আদর্শের জগতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। খোদাই এই ধর্মের সুবাদে বিশ্বে অজ্ঞতা, কুসংস্কার, অমানবিকতা, বর্বরতা, স্বৈরতন্ত্র ও জুলুম অনাচার অনেকাংশেই কমে আসে। পবিত্র কোরআন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন মোজেজা এবং মহানবীর জীবন ছিল কোরআনী আদর্শেরই বাস্তব দৃষ্টান্ত। মহানবীর জীবনাদর্শ মানুষকে দেখায় সব ধরনের সংকট, বিপর্যয় ও অচল অবস্থার মোকাবেলায় চিরন্তন সৌভাগ্যের রাজপথ। কথায় বলে, ধর্মের ঢোল আপনিই বাজে। তাই শ্রেষ্ঠ ও খোদাই এই ধর্ম তথা ইসলাম তার আবির্ভাবের পর থেকেই ভিন্ন ধর্মের অনেক জ্ঞানীগুণী ও পণ্ডিতদের দৃষ্টি আকর্ষণ করেছে ও এখনও করছে, এবং এই ধারা অনাগত যুগগুলোতেও অব্যাহত থাকবে। এসব বিষয়ে লেখা হয়েছে শত শত বই। ইসলামের সূচনা লগ্ন থেকেই বহু গবেষক ও জীবনীকার মহানবীর জীবনের নানা দিক বিস্তারিত বর্ণনা ও ব্যাখ্যাসহ তুলে ধরেছেন। ফলে মহামানব ও নবী রাসুলদের মধ্যে মহানবীর আধ্যাত্মিক মর্যাদা এবং আদর্শিক ও সার্বিক প্রভাব যে সবচেয়ে বেশি, তা যে কোনো বিবেকবান চিন্তাবিদের কাছেই স্পষ্ট।
পবিত্র কোরআনে মহান আল্লাহর পক্ষ থেকেই সর্বোচ্চ প্রশংসার অধিকারী হয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁকে গোটা বিশ্বজগতের জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেছেন স্বয়ং বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ। মহানবী সম্পর্কে সূরা নিসার 113 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আল্লাহ আপনার প্রতি ঐশী গ্রন্থ ও প্রজ্ঞা অবতীর্ণ করেছেন এবং আপনাকে এমন বিষয় শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। আপনার প্রতি আল্লাহর করুণা অসীম। আসলে সর্বকালের সেরা মহামানব এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ মর্যাদার বিষয়টি বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ বা পশ্চিমা মনীষীর স্বীকৃতিরও দরকার নেই। যারা সত্য সন্ধানী তাদের কাছে মহানবীর শ্রেষ্ঠত্ব এবং অতুলনীয় শ্রেষ্ঠ চারিত্রিক গুণগুলো স্পষ্ট হওয়ার মতো অনেক কিছুই ছড়িয়ে ছিটিয়ে আছে শত সহস্র বই পুস্তকের প্রামাণ্য বর্ণনায়। ফলে জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার ক্রমোন্নতির পাশাপাশি পশ্চিমা বিশেষজ্ঞ গবেষক ও মনীষীদের কাছেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভুল ধারণা ও মিথ্যা অভিযোগ বা অপবাদগুলোর অসারতা ক্রমেই বেশি মাত্রায় স্পষ্ট হয়েছে।
ঊনবিংশ শতকে ইসলাম সম্পর্কে মুসলিম লেখকদের লেখা অনেক বইয়ের অনুবাদ ইউরোপীয় নানা ভাষায় প্রকাশ হওয়ার পর ইসলামের ইতিহাস ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নানা বিকৃতি ও মিথ্যাচারের দূষণ, ভুল ধারণা ও আতঙ্ক বহুলাংশে দূর হয়েছে। ফলে পশ্চিমা শিক্ষিত সমাজের মধ্যে মহানবী ও ইসলামের প্রতি ভালোবাসা দিনকে দিন বেড়েছে এবং এই ধারা এখনও অব্যাহত রয়েছে। মুসলিম জাতিগুলো ও প্রাচ্য সম্পর্কেও পশ্চিমাদের মন্দ ধারণাগুলো ক্রমেই সুধারণায় রূপ নিচ্ছে। অবশ্য এক্ষেত্রে পাশ্চাত্যের কোনো কোনো প্রাচ্যবিদের ভূমিকাও ব্যাপক অবদান রেখেছে। এই প্রাচ্যবিদদের লেখনী সম্পর্কেই আমরা আলোচনা করেছি এই ধারাবাহিকের গত কয়েক পর্বে। সত্য সন্ধানী ও মোটামুটি নিরপেক্ষ এই ধারার প্রাচ্যবিদের সংখ্যা ক্রমেই বেড়েছে খ্রিস্টীয় ১৯ শতকে। তবে ইসলাম ও মহানবী সম্পর্কে এই শতকে বিদ্বেষী বক্তব্য উচ্চারণ ও উল্লেখ করা পুরোপুরি বন্ধ হয়নি।
ওয়াশিংটন আরভিং ছিলেন একজন মার্কিন গবেষক। মুহাম্মাদের জীবনী ও তার অনুসারী শীর্ষক একটি বই তিনি লিখেছিলেন 1849 সালে। এ বইয়ে তিনি ইসলামের মহানবী সত্য চেহারা পশ্চিমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। বইটি লেখার 10 বছর আগে তিনি একটি গল্পের সংকলন প্রকাশ করেন, যেখানে মৌরিতানিয়ার উন্নততর সংস্কৃতির বিরুদ্ধে খ্রিস্টানরা বর্বর আচরণ করেছে বলে তিনি অভিযোগ করেছেন। ওয়াশিংটন আরভিং 52টি বই অধ্যয়নের পর মুহাম্মদ ও খলিফাগণ শীর্ষক একটি বই লিখেছেন। এ বইয়ে তিনি খুব কার্যকর ভাষায় ইসলাম ধর্ম সম্পর্কে ইউরোপ আমেরিকা জনগণের কাছে অনেক বাস্তবতা তুলে ধরেন এবং ইসলাম ও মহানবী সম্পর্কে খ্রিস্ট ধর্ম প্রচারকদের অন্ধ বিদ্বেষের বিপরীতে তিনি মহানবীর ধর্মের প্রশংসা করেন।
মহানবীর দাওয়াতের মহৎ উদ্দেশ্য বা তার আহ্বানের আন্তরিকতা সম্পর্কে নানা অপবাদ প্রসঙ্গে আরভিং লিখেছেন, নবী মোহাম্মদ যদি খ্যাতির আশায় ইসলামের দাওয়াত দিতেন তাহলে জেনে রাখা উচিত তিনি তো এমনিতেই তার জন্মভূমিতে বিচক্ষণতা ও প্রজ্ঞার জন্য নজিরবিহীন খ্যাতি অর্জন করেছিলেন এবং আরবদের সবচেয়ে খ্যাতিমান গোত্রে তথা কুরাইশ বংশে তার জন্ম হয়েছিল। কেউ যদি ভাবে যে মোহাম্মদ সুলতান বা রাজা হওয়ার প্রত্যাশী ছিলেন এবং শান শওকত ও ক্ষমতার কাঙাল ছিলেন, তাহলে তার জানা উচিত কাবা ঘরের সংরক্ষণ ও মক্কা শহরের নিয়ন্ত্রণ ছিল মোহাম্মদের বংশগত বা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারগত অধিকার। মোহাম্মদ খুব ভালোভাবেই জানতেন যে কুরাইশদের অতীতের ধর্মকে অস্বীকার করার পর তার কাছ থেকে সেই সব পুরনো ঐতিহ্যগত পারিবারিক সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হবে এবং গোটা গোত্র হবে তার শত্রু ও মক্কাবাসীরা তার প্রতি হবে ক্ষুব্ধ বিতৃষ্ণ। আর কাবা ঘরে এনে রাখা মূর্তিগুলোর যত পূজারি আছে তারা সবাই তাকে ঘৃণা করতে থাকবে। কিন্তু এসব জেনেও তিনি ছিলেন সত্যের দাওয়াত দেওয়ার ব্যাপারে পরোয়াহীন। মক্কার সবাই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।
শ্রোতা ভাই বোনেরা, আমাদের আজকের এই আলোচনা নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে, তাই বিদায় নিতে হচ্ছে। একই প্রসঙ্গে আরও কথা হবে আগামী পর্বগুলোতে।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, ইরানের সামরিক শক্তি পারস্য উপসাগরীয় এলাকা সহ সমগ্র পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য ও দখলদার ইহুদিবাদী ইসরায়েল এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করলেও ইরান তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। আজকের আলোচনায় ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি সামর্থ্য সম্পর্কে আলোচনা করব। আজ শুনুন এ সংক্রান্ত আলোচনার দ্বিতীয় ও শেষ পর্ব। পরিবেশনায় রয়েছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে দেওয়া 8 বছরের প্রতিরক্ষা যুদ্ধের সময় ইরানের সেনাবাহিনী প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও শক্তি সামর্থ্যে প্রমাণ দিয়েছিল। এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনি তার এক বাণীতে প্রতিরক্ষার শক্তিকে জাতির গর্ব ও অন্যতম একটি স্তম্ভ হিসেবে উল্লেখ করে বলেছেন, জাতীয় পরিচিতি ও স্বার্থ রক্ষার জন্য যে কোনো হুমকি মোকাবেলায় দূরদর্শিতা ও যৌক্তিক হিসাব নিকাশের পাশাপাশি নিজেদের শক্তির সামর্থ্য ও যোগ্যতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। তিনি শত্রুর হুমকি কিংবা যে কোনো আগ্রাসন মোকাবেলায় পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মিল রেখে নতুন করে কর্মপরিকল্পনা নির্ধারণের উপর গুরুত্বারোপ করে বলেছেন, সামরিক বিশ্ববিদ্যালয়ের গবেষকদেরকে অবশ্যই শত্রুর নতুন নতুন হুমকি কিংবা আগ্রাসনের ব্যাপারে ধারণা থাকতে হবে এবং সে অনুযায়ী তাদের মোকাবেলায় প্রয়োজনীয় আগাম ব্যবস্থা বা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তিনি বলেছেন, বিশ্বের বলদর্পী শক্তিগুলো যারা ইরানে আগ্রাসনের স্বপ্ন দেখে তাদের মোকাবেলা করাই সেনাবাহিনী সহ প্রতিরক্ষা খাতের সমস্ত শাখাগুলোকে শক্তিশালী করে গড়ে তোলার অন্যতম উদ্দেশ্য।
সর্বোচ্চ নেতার নির্দেশ মোতাবেক ইরানের প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য শাখার পাশাপাশি সেনাবাহিনীকেও আধুনিকায়ন করে গড়ে তোলা হয়েছে। বেশ কবছর আগেও বিশ্বে প্রতিরক্ষা শিল্পে ইরানের অবস্থান ছিল 23তম, কিন্তু বর্তমানে সামরিক শিল্পে এদেশটির অবস্থান 14তম। অথচ 2006 সাল থেকে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি ইরানের প্রতিরক্ষা খাতের উপর আরও কঠোর ও নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেন। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি মার্কিন নেতৃত্বে পাশ্চাত্যের কঠোর নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীর নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেছেন, বর্তমানে আমাদের প্রয়োজনীয় 90% সমরাস্ত্র আমরা নিজেরাই তৈরি করতে সক্ষম।
আকাশ প্রতিরক্ষায়ও ইরানের শক্তিশালী অবস্থান উন্নত দেশগুলোকে হতবাক করে দিয়েছে। ড্রোন প্রযুক্তিতে ইরান বিশ্বের শীর্ষ কয়েকটি দেশের কাতারে রয়েছে। ইরানের তৈরি বভার 373, শহীদ সৈয়দ 15 খোরদাদ, দেজফুল নওয়াব এবং মাজিদ প্রভৃতি অত্যাধুনিক ড্রোন ও রাডার ব্যবস্থা আকাশপথে শত্রুর যে কোনো আগ্রাসনকে প্রতিহত করতে সক্ষম। ক্ষেপণাস্ত্র শক্তিতেও ইরান বহুদূর এগিয়ে গেছে। বর্তমানে ইরানের হাতে প্রায় 1500 পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এমনকি কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই ইরান নিজস্ব পদ্ধতির অত্যাধুনিক জেট বিমান তৈরি করেছে। এছাড়া ইরান গত 1.5 বছরে সমুদ্রে শত্রুপক্ষের উপর আঘাত হানার জন্য 300 কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটিয়ে সেটাকে 1000 কিলোমিটার পাল্লায় নিয়ে গেছে। এই সাফল্য ইরানের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে বিরাট ভূমিকা রেখেছে।
বাস্তবতা হচ্ছে, সাদ্দামের চাপিয়ে দেয়া যুদ্ধের অভিজ্ঞতা প্রতিরক্ষা খাত উন্নয়নে ইরানের জন্য বিরাট সুযোগ এনে দেয়। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইরান খুব দ্রুত সমরাস্ত্রে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে। বর্তমানে ইরান আরও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন করে শত্রুকে তাক লাগিয়ে দিয়েছে। ইরানের সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শত্রুর উপর পাল্টা আঘাত হানার সক্ষমতা অর্জন করায় শত্রু ইরানকে হিসাব করতে বাধ্য হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনেই বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রতিরক্ষা শক্তি নিয়ে শত্রুদের ব্যাপক হইচয়ের কারণ হচ্ছে নিজস্ব শক্তি অর্জনে ইরানের কর্মকর্তাদের বুদ্ধিদীপ্ত ও প্রজ্ঞাপূর্ণ পদক্ষেপ গ্রহণ। তিনি আরো বলেন, শত্রুদের হতাশা ও হইচয়ের বড় কারণ হচ্ছে তারা ইরানের সমর শক্তিতে আতঙ্কিত হয়ে পড়েছে। কিন্তু তাদের এত অপপ্রচার ও হইচই সত্ত্বেও আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে এবং আল্লাহ তাআলার ইচ্ছা ইসলামী ইরান সামরিক ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।
ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি সেনাবাহিনীর ড্রোন বিশেষজ্ঞ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কর্মকর্তাদের এক সমাবেশে সব বিষয়ে, বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তি অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন। আমরা যদি দুর্বল থাকি তাহলে শত্রুরা আরও বেশি বেপরোয়া হয়ে উঠবে উল্লেখ করে তিনি আরও বলেছেন, আমরা কোনো দেশ বা জাতির জন্যই হুমকি নই এবং নিজ দেশের নিরাপত্তা ও যে কোনো হুমকি মোকাবেলা করাই আমাদের লক্ষ্য। ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি গণজাগরণ বার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে সাদ্দামের বিমান হামলা মোকাবেলায় ইরানের অক্ষমতার অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেছেন, যুদ্ধ চলাকালে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে সাদ্দামের মুহুর্মুহু বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় আমরা ছিলাম অক্ষম, এমনকি অস্ত্র সংরক্ষণের অধিকারও আমাদের ছিল না।
কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। উদাহরণস্বরূপ ইরানের সর্বোচ্চ নেতা ইরানের আকাশে মার্কিন অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করা এবং ইরাকে মার্কিন আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেছেন, শত্রু এখন ইরানের বাস্তবতা মেনে নিয়ে হিসাব করে কথা বলতে বাধ্য হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বর্তমান বিশ্বে বিবেক বর্জিত বলদর্পী শক্তিগুলোর আধিপত্য চলছে, তাদের না আছে কোনো মানবতাবোধ আর না আছে কোনো নীতি নৈতিকতা। এ অবস্থায় আত্মরক্ষার স্বার্থে আমাদের সামরিক খাতে উন্নয়নের কোনো বিকল্প নেই, কেননা বলদর্পী শক্তিগুলো যতদিন পর্যন্ত আমাদের শক্তি সম্পর্কে অবহিত হতে না পারবে ততদিন পর্যন্ত আমাদের নিরাপত্তা বহাল থাকবে।
যাই হোক, বর্তমানে যে কোনো পর্যায়ে শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় ইসলামে ইরানের সেনাবাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরান কখনোই কোনো যুদ্ধ শুরু করেনি, কিন্তু দেশটি প্রমাণ করেছে শত্রুর যে কোনো হুমকি ও আগ্রাসন মোকাবেলায় তারা কোনো ছাড় দেবে না। এমনকি পশ্চিম এশিয়ায় যারা নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করছে তাদেরকেও মোকাবেলার শক্তি ইরানের রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, সেনাবাহিনী দিবস উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি সম্পর্কে বিশেষ আলোচনার দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন।
কথা হবে আবারও আগামী আসরে আমাদের দর্পণ অনুষ্ঠানে।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সু অভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গ্রিক দার্শনিক সক্রেটিসকে তার সমস্ত জ্ঞান ও প্রজ্ঞার ভিত্তিতে একটি বাক্য বলার জন্য অনুরোধ করা হলে তিনি বলেছিলেন, নো দাইসেলফ, বা নিজেকে জানো। গত আসরে আমরা নিজেকে চেনা বা জানার বিভিন্ন স্তর বা ধাপ নিয়ে আলোচনার চেষ্টা করেছি। আজ আমরা নিজেকে চেনা বা জানার পথে বিদ্যমান বাধা সম্পর্কে আলোচনার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন।
নিজেকে চিনতে বা জানতে না পারলে আমাদের অনেক সমস্যাই সমাধানের অযোগ্য থেকে যাবে। এ কারণে সুন্দর জীবন অনুষ্ঠানে বারবারই এ বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছি আমরা। নিজেকে চেনা বা জানার জন্য কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে হবে, আপনার অবচেতন মনের জগতের খোঁজ খবর নিতে হবে, আপনার নিজের বাবা মায়ের বিষয়ে আপনার অনুভূতিটা কেমন তা বোঝার চেষ্টা করুন। একটু স্মৃতির পাতা উল্টিয়ে বলুন নিজের শৈশব সম্পর্কে আপনার উপলব্ধিটা কেমন, যেসব কারণে আপনি রেগে যান সেসবের একটা তালিকা তৈরি করে ফেলুন। আরও একটা তালিকা করুন ওইসব বিষয়ের যেগুলো আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পথ নির্দেশনা হিসেবে কাজ করে। ভেবে দেখুন কোন মুহূর্তগুলোকে আপনি অন্যের সঙ্গে খুবই স্বাভাবিক এবং কোন সময়টায় আপনি অন্যের সঙ্গে অস্বাভাবিক আচরণ করে ফেলেন।
আচ্ছা, মানুষ হিসেবে আপনিও নানা সময় উদ্বেগ উৎকণ্ঠায় ভোগেন। ভেবে দেখুন তো এই উদ্বেগ উৎকণ্ঠা ও চাপ মোকাবেলায় আপনি কি সুনির্দিষ্ট কোনো পদ্ধতি অনুসরণ করেন, অর্থাৎ এটা বের করার চেষ্টা করুন যে আপনি এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করেন। কেউ আপনার সমালোচনা করলে আপনি কিভাবে সেটার জবাব দেন, কোন কাজটি করতে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, অন্যের কোন বৈশিষ্ট্যগুলো আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে, কোন বিষয়গুলো আপনাকে শিহরিত ও রোমাঞ্চিত করে। কখনো কি ভেবে দেখেছেন আপনার সময়কে কিভাবে ব্যবহার করলে তা বেশি কাজে লাগবে? যদি তা না করে থাকেন তাহলে এ বিষয়ে ভাবুন এবং এরও একটি তালিকা তৈরি করুন। এগুলো এমন কিছু প্রশ্ন যেসবের উত্তর আমাদের সবারই জানা উচিত। এসব প্রশ্নের উত্তর বের করতে আমাদের অনেকেরই দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে, অনেকের দীর্ঘ সময় ধরে চিন্তা করতে হতে পারে।
সব মিলিয়ে নিজেকে চেনা বা জানার কাজটা কঠিন। এর কারণ হলো আমরা প্রতিদিন যেসব কাজ করি সেগুলোর অনেকটাই অভ্যাসবশত করি। প্রতিটি কাজ আমরা জেনে বুঝে চিন্তাভাবনা করে সম্পাদন করি না। এর কারণ হলো আমাদের প্রতিটি কাজকর্ম ও আচার আচরণের বিষয়ে সতর্ক থাকতে গেলে আমাদের মন মগজকে সদা সচেতন থাকতে হয়। এর বিপরীতে যদি আমরা ভালো মতো চিন্তাভাবনা না করে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিতে পারি তাহলে বিষয়টিকে সহজ বলে মনে হয়, মন মগজের উপর চাপও কম পড়ে। আমরা বেশিরভাগ মানুষই জীবনের প্রায় অর্ধেক সময় এভাবেই কাটিয়ে দেই। আমাদের মধ্যে আরেকটি প্রবণতা হলো আমরা নির্ঝঞ্ঝাট থেকে আনন্দ উপভোগ করতে চাই। কোনো কিছুকে অপছন্দনীয় ও জটিল বলে মনে হলেই আমরা এর ভালো দিকগুলোর দিকে না তাকিয়েই তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা সহজে কোনো কিছুর গভীরে যেতে চাই না।
تهران نخوسوم ایرانی اسلامکان هرابدوتیان هایرن رادیو جام نکلسوم Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hyk-ի setup box-ի բջային հավելվածի Իրանսատ բադր 526-ի և AM8-4W արբանյակների միջոցով։
Բարի երեկո թանկագին բարեկամներ, բարի երեկո մեր շատ սիրելի մշտական ունկնդիր։ Իրանի իսլամական հանրապետության հայերեն ձայնի ծառայությունն է ուղիղ եթերում, ողջունում ձեզ, ցանկանում առողջություն և խաղաղություն։ Սկսում ենք 2 ժամյա երեկոյան մեր աշխատանքը, մայրաքաղաք Թեհրանում ժամը 18:55 րոպե։ Բարեկամներ, թվականի հուլիսի 10-ն է, Իրանում 1404 թիվն է, Թիրամսի 19-ն։ Ձեզ ենք ներկայացնում 5-7-ի 1 ժամյա ռադիո հաղորդումների ծրագրացանկը։ Ինչպես ամեն օր այս ժամին ծրագիրը կսկսենք մի գեղեցիկ երգով։ Ժամը 19-ին ուղիղ ռադիո եթերում կհաղորդենք լուրեր, այնուհետև ձեր ուշադրությանը կներկայացնենք քաղաքական մի հոդված։ Իսկ ծրագրի երկրորդ բաժնում Թեհրանի ռադիոն ձեզ եթեր կուղեկցի հետևյալ հաղորդումներով. Գեղարվեստի հաղորդումը, այնուհետև կլսեք մի գեղեցիկ երգ, ողջյուն բարեկամ, գրքի հմայքն, երեխաները վիրտուալ միջավայրում և իրանցի ճանաչված դեմքերը. Հարգարժան բարեկամներ, շուրջ 2 ժամ հետևեք մեր հաղորդումներին։ Թեհրանի ուղիղ ռադիո եթերում ձեզ համար այս ժամին կաշխատեն Արթին Ալավերդյանը և Ալվինա Բաղդասարյանը։